বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 15 নভেম্বর, 30 কার্তিক এবং ফার্সি 24 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান, দৃষ্টিপাতে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক মহড়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এছাড়া বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা এবং গণতন্ত্র নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য এবং বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের আলোচনা অব্যাহত থাকবে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের ঘোষণা। যে কোনো আগ্রাসন রুখে দিতে ইরানের হাতে রয়েছে সর্বাধুনিক নৌ প্রযুক্তি, IRGC কমান্ডারের মন্তব্য। নয়াদিল্লি কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক, দাবি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের। এবং ভারতের মজলিশে ইতিহাদুল মুসলিমিন মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি গণতন্ত্রের এক প্রকার সন্ত্রাসী এবং বর্তমানে ভারতের রাজনীতিতে জিন্নার অন্য রূপ বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশের আলোচনা অব্যাহত থাকবে এবং দুই পক্ষের মধ্যে পরবর্তী আলোচনা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। ফ্রান্সের চ্যানেল 4 টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে গতকাল তিনি এই ঘোষণা দেন। ফারহান বলেন, ইরানের সঙ্গে তার দেশের আগে যে 4 দফা আলোচনা হয়েছে তা নিতান্তই পরীক্ষামূলক ছিল, সারগর্ভ তেমন কিছু ছিল না, তবে দুপক্ষই আলোচনা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইয়েমেন থেকে সৌদি আরব সেনা প্রত্যাহার করছে বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেন তিনি। প্রিন্স ফারহান বলেন, সামরিক এবং কূটনৈতিক দিক দিয়ে পরিস্থিতি একেবারে অচল অবস্থায় রয়েছে। চলতি বছরের শুরুর দিকে যুদ্ধবিরতির ব্যাপারে সৌদি আরবের একটি প্রস্তাবে ইয়েমেনের হুথিরা সাড়া দেননি বলেও তিনি অভিযোগ করেন। লেবানন সরকারের সঙ্গে সৌদি আরবের বর্তমান টানাপড়েন নিয়ে বৈরুতের সঙ্গে এখনই কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হিজবুল্লাহর আধিপত্য থেকে লেবাননকে মুক্ত করার জন্য দেশটির রাজনৈতিক নেতাদের পদক্ষেপ নেওয়া উচিত। ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরে গিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাভুস ওগলু বলেছেন, তেহরানের উপর আমেরিকা যে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অন্যায়।
পাশাপাশি পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর তেহরানের বিরুদ্ধে একতরফা যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেগুলো অবসানের আহ্বান জানিয়েছেন তিনি। আজ ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে যারা বের হয়ে গেছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতায় ফিরে আসার জন্য তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান। এ কথার মধ্য দিয়ে তিনি মূলত আমেরিকার প্রতি ইঙ্গিত করেছেন। একই সঙ্গে তেহরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের শীর্ষ কূটনীতিক আশা করেন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আগামী 29 অক্টোবর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় আলোচনা সফল হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, তার দেশের হাতে রয়েছে সর্বাধুনিক নৌ প্রযুক্তি যা দিয়ে শত্রুর যে কোনো আগ্রাসন রুখে দেওয়া সম্ভব। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী কাউকে দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর কোনো সুযোগ দেবে না। ইরানের উত্তরে কাস্পিয়ান সাগরে আইআরজিসির মেরিন ইউনিট পরিদর্শনের সময় গতকাল এসব কথা বলেছেন জেনারেল হোসেন সালামি। এ সময় তার সঙ্গে ছিলেন আইআরজিসির নৌ শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি। জেনারেল সালামি বলেন, ইরানের জনগণ এবং তার সামরিক বাহিনীর শক্ত অবস্থানের কারণে বাইরের শত্রুর সব ধরনের আগ্রাসন ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, 1979 সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার আগ পর্যন্ত ইরানের সামরিক বাহিনীর সমস্ত অবকাঠামো ছিল অন্যদের নিয়ন্ত্রণে, ফলে ইরানের সামরিক শক্তি অন্যদের করুণার উপর নির্ভর করত। কিন্তু ইসলামী বিপ্লবের পর আমরা উচ্চমাত্রার সামরিক সক্ষমতা এবং প্রযুক্তি অর্জন করতে পেরেছি যা শত্রুর হৃদয়ে কাঁপন ধরিয়ে দিয়েছে। বর্তমানে সমুদ্রে আমরা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছি এবং সমুদ্রের গন্তব্যসীমা অনেক বেড়েছে। রাশিয়ার সমরাস্ত্র আমদানি রপ্তানি প্রতিষ্ঠান রোসোবোরন এক্সপোর্টের মহাপরিচালক আলেকজান্ডার মিখিভ বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আইন মেনে ইরানের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখবে। দুবাই এয়ার শো 2021 উপলক্ষে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন মিখিভ। তিনি দুবাইতে সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক প্রযুক্তিগত সহযোগিতা দীর্ঘদিন ধরে চলে এসেছে। আন্তর্জাতিক আইনের পাশাপাশি এই দুদেশের আইনের প্রতি সম্মান জানিয়ে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে। এর আগে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর টেকনিক্যাল মিলিটারি কোঅপারেশনের পরিচালক দিমিত্রি সুগায়েব। তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তিনি বলেছিলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়ায় নির্মিত বিভিন্ন সমরাস্ত্র সংগ্রহ করতে ইচ্ছুক। মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি 2020 সালের অক্টোবর মাসে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার দেশের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র সংগ্রহ করার সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক, এজন্য বিএসএফকে নির্দেশনাও দেওয়া হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক, এজন্য বিএসএফকে নির্দেশনাও দেওয়া আছে। বিএসএফ কখনো কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না, কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনো কখনো নিজেদের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে গুলি চালাতে বাধ্য হতে হয়। আজ সোমবার সকালে উত্তরের জেলা দিনাজপুর সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাই কমিশনার। তিনি ফের আশ্বাস দিয়েছেন, সীমান্তে অনুপ্রবেশ বন্ধে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করবে এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে। এর আগে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য দেন বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষীদের সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, যদি তাদের উপরে হামলার কোনো সংখ্যা না থাকে তবে তারা যেন সীমান্তে কোনো অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোনো দেশেই সীমান্ত হত্যা চাই না। ভারতীয় হাইকমিশনার আরো বলেন, আমরা যদি পরিসংখ্যান বিবেচনায় নিই তাহলে যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমেছে। সীমান্তে যে কোনো হত্যাকাণ্ড অথবা আহতের ঘটনা উভয় দেশের জন্যই দুঃখজনক। দুই দেশের সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে এ ধরনের দুঃখজনক ঘটনা নিরসন করতে হবে। অনুষ্ঠানে সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেছেন, বাংলাদেশের সম্প্রীতির বন্ধন ধরে রাখতে যা যা পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত ও বাংলাদেশের যে রক্তের বন্ধন তা যতই ষড়যন্ত্র করা হোক কখনোই বিচ্ছিন্ন হবে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বা CCKM নুরুল হুদা বলেছেন, নির্বাচনকে ঘিরে কয়েকটি স্থানে হতাহতের ঘটনা ঘটেছে, তার কোনোটাই প্রত্যাশিত ও কাম্য নয়। ঘটনাগুলোর উপর বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ হয়েছে, তাতে দেখা গেছে এর পেছনে ছিল নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার, বংশীয় প্রভাব, ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক কোন্দল ইত্যাদি। আজ রাজধানীর নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী সারাদেশে নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে, তবে এসব প্রাণহানির ঘটনার সবগুলো নির্বাচনী সংঘর্ষের কারণে হয়েছে কিনা তা অনুসন্ধানের দাবি রাখে। ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি গণতন্ত্রের এক প্রকার সন্ত্রাসী এবং বর্তমানে ভারতের রাজনীতিতে জিন্নার অন্য রূপ বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। বিস্তারিত বলছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
ভারতের উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপিকে টার্গেট করে বলেছেন, ওয়াইসি গণতন্ত্রের এক প্রকার সন্ত্রাসী এবং বর্তমানে ভারতের রাজনীতিতে জিন্নাহর অন্য রূপ হলেন ওয়াইসি। জিন্নাহর দ্বিতীয় রূপ সৃষ্টি হয়েছে।
जिन्ना का दूसरा रूप ओवैसी है, दूसरा रूप पैदा हो चुका है। ये भारत को खंडित करने के लिए राजनीति प्रारंभ किया है, क्योंकि राजनीति प्रजातंत्र में रह करके राजनीति करके ही इस देश को जितना नुकसान किया जा सकता है वो करने की साजिश रच रहा है। तो मैं तो ये कहूंगा कि भारत को खंडित करने की साजिश रचने वाला दूसरा जिन्ना भारत की धरती पर राजनीति के क्षेत्र में आ चुका है और इस जिन्ना से सावधान होना चाहिए।
बीजेपी विधायक सुरेंद्र सिंह बोले, उन्हें भारत के विभक्त कर राजनीति शुरू कर गणतंत्र राजनीति कर देश के যত ক্ষতি করা যায় তা করার জন্য উনি ষড়যন্ত্র করছেন। আমি তো এটাই বলবো যে ভারতকে বিভক্ত করতে ষড়যন্ত্র রচনাকারী দ্বিতীয় জিন্না ভারত ভূমিতে রাজনৈতিক ক্ষেত্রে চলে এসেছে, এই জিন্না থেকে সাবধান থাকা উচিত। বিধায়ক সুরেন্দ্র সিং দেশভাগের জন্য নেহরু ও গান্ধীকেও দায়ী করেছেন। তিনি বলেন যে ভারত স্বাধীনতা পেয়েছিল কিন্তু তা ছিল খণ্ডিত স্বাধীনতা এবং শুধুমাত্র নেহরু ও গান্ধীর কারণেই দেশভাগ হয়েছিল। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতৃত্ব মুখে মোহাম্মদ আলী জিন্নাকে নিয়ে বিভিন্ন মন্তব্য প্রকাশ্যে আসছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের রাজধানী কাবুলে ক্ষমতাসীন তালেবান যোদ্ধারা দখলীকৃত মার্কিন অস্ত্র নিয়ে সামরিক কুচকাওয়াজ পরিচালনা করেছে। এতে অবশ্য রাশিয়ার তৈরি হেলিকপ্টার ব্যবহার করা হয়। এই কুচকাওয়াজের মাধ্যমে তালেবান দেখিয়ে দিয়েছে যে তারা গেরিলা গোষ্ঠী থেকে নিয়মিত সামরিক শক্তিতে পরিণত হচ্ছে। গত আগস্ট মাসে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা প্রত্যাহার করা হয় এবং তারা বিপুল পরিমাণ অস্ত্র আফগানিস্তানে ফেলে যায়। 15 আগস্ট তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং সমস্ত মার্কিন অস্ত্র তাদের হাতে চলে যায়। ইহুদিবাদী কারাগারে 120 দিনেরও বেশি সময় ধরে অনশনরত একজন ফিলিস্তিনি বন্দীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি চিকিৎসকরা। ইহুদিবাদী ইসরায়েলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসি বা বিনা বিচারে আটক রাখার নীতির প্রতিবাদে কায়েদ আল ফাসফুস গত 4 মাসেরও বেশি সময় ধরে অনশন করে যাচ্ছেন। ইসরায়েলের ভার্জিলাই মেডিকেল সেন্টারে বর্তমানে ফাসফুসের চিকিৎসা চলছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি বেশ কয়েকটি সামরিক মহড়া চালিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এসব মহড়া থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে অব্যাহত হুমকি ও নিজ নিরাপত্তা নিয়ে ইসরায়েল খুবই চিন্তিত। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক মহড়া এমন সময় বেড়েছে যখন বিশ্লেষকরা মনে করছেন এসব মহড়া থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে অব্যাহত হুমকি ও নিজ নিরাপত্তা নিয়ে ইসরায়েল খুবই চিন্তিত। ইসরায়েল গত অক্টোবরে 12 দিন ধরে নাকাব মরুভূমিতে আরও কয়েকটি দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে, যা শেষ হয় 28 অক্টোবর। ওই যৌথ মহড়ায় প্রায় 1,000 সেনা, 60টির বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে। এই মহড়ার 2 সপ্তাহ পর গত বুধবার 10 নভেম্বর থেকে আবারও ইসরায়েল আন্তর্জাতিক পানিসীমায় নৌমহড়া শুরু করে এবং তা 5 দিন পর্যন্ত চলে। এই মহড়ায় ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতও অংশ নিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন তাদের এসব সামরিক মহড়ার উদ্দেশ্য হচ্ছে সম্ভাব্য হুমকি মোকাবেলায় নিজের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করা। পর্যবেক্ষকরা বলছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের ইরান সমর্থক প্রতিরোধকামী সশস্ত্র গ্রুপগুলোকে প্রধান হুমকি মনে করে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, চলমান এসব মহড়ার উদ্দেশ্য প্রতিরোধকামীদের পক্ষ থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলা করা। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান অভিভ কুখাবি বলেছেন, হুমকি মোকাবেলায় তাদের সেনারা কাজ করে যাচ্ছে এবং এসব হুমকি ইরান কিংবা ফিলিস্তিনি যাদের পক্ষ থেকে আসুক না কেন তার শক্ত জবাব দেয়া হবে। তিনি এমন সময় একথা বললেন যখন এটা সবারই জানা আছে যে এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলো কখনোই ইসরায়েলের বিরুদ্ধে আগাম হামলা চালায়নি, বরং ইসরায়েলি সবসময় আগে হামলা চালিয়েছে। এ অবস্থায় ইসরায়েলের সামরিক মহড়ার উদ্দেশ্য যতটা না প্রতিরোধ, তার চেয়ে বেশি রাজনৈতিক ও শক্তি প্রদর্শন। এদিকে ইরানের সেনাবাহিনী সম্প্রতি জুলফিকার 1400 ও এর কিছুদিন আগে খাইবার বিজয়ী নামে দুটি বিশাল সামরিক মহড়া চালিয়েছে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের সামরিক মহড়াগুলো ইরানের সামরিক মহড়ারই পাল্টা প্রতিক্রিয়া মাত্র। ইসরায়েলি দৈনিক ইয়াদিউত অহানুত একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, আমেরিকা, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের যৌথ সামরিক মহড়ার উদ্দেশ্য হচ্ছে ইরানকে আমাদের শক্তি সম্পর্কে বার্তা পৌঁছে দেয়া। আরেকটি বিষয় হচ্ছে, কয়েকটি আরব দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে ইসরায়েল আসলে এ অঞ্চলে নিজের রাজনৈতিক প্রভাব তুলে ধরার চেষ্টা করছে, যাতে অন্য সব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ সুগম হয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে। তার এই বক্তব্য নিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশের নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে। গতকাল রোববার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গ বিষয়ক এক সংবাদ সম্মেলনে মাহবুব তালুকদার এমন মন্তব্য করেন।
প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। দেশে প্রধান রাজনৈতিক দলগুলো অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে। এই সংকট নিরসনে সকল দলের সমঝোতা অপরিহার্য। সংবিধানের বাধ্যবাধকতা সত্ত্বেও সুদীর্ঘ 50 বছরে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা হয়নি। একপক্ষীয় আইন করে কোনো লাভ হবে না। একপক্ষীয় আইন কেবল একদলীয় শাসনের পথ উন্মুক্ত করে। বিষয়টি যত তাড়াতাড়ি ফয়সালা হয় ততই মঙ্গল, নইলে দেশব্যাপী নৈরাজ্যের আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন বললে অত্যুক্তি হবে না। নির্বাচনের সময় ও তার আগে পরে এ পর্যন্ত 39 জন নিহত হন। গত 11 নভেম্বর 834টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়, আর এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 80 জন চেয়ারম্যান পদে আসীন হন। একে আক্ষরিক অর্থে নির্বাচন বলা যায় না। যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই সেখানে নির্বাচন নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিতে না হয়ে পূর্বের ন্যায় সবার জন্য উন্মুক্ত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার সুযোগ থাকবে না। মাহবুব তালুকদার পরামর্শ দেন, স্থানীয় নির্বাচন পরিচালনার জন্য পৃথক একটি কর্তৃপক্ষ গঠন করা যেতে পারে, তবে এই পরিবর্তন রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। ওদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাত সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন বিশেষজ্ঞগণ। তারা বলেছেন, এই অবস্থা চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে। বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশে এখন নির্বাচন এরকমই হবে, বিরোধী দল থাকুক বা না থাকুক সরকারি দলের মধ্যেই মারামারি হবে। তিনি বিরোধী দলকে অভিযুক্ত করে বলেন, বিরোধী দল না থাকলে দেশের রাজনীতিতে ভারসাম্য থাকে না, এটা বিরোধী দলের দোষ। তারা কেন নির্বাচনে অংশগ্রহণ না করে মাঠ ছেড়ে দিয়ে ফ্রি ফর অল করতে দেয়, তারাও এই রাজনৈতিক অপসংস্কৃতির জন্য দায়ী। উল্লেখ, 2016 সাল থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন শুরু হয়। সেবারের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল, তবে অনেক জায়গায় বিএনপির প্রার্থী ছিল না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের আলোচনা অব্যাহত থাকবে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের ঘোষণা। যেকোনো আগ্রাসন রুখে দিতে ইরানের হাতে রয়েছে সর্বাধুনিক নৌ প্রযুক্তি, আইআরজিসির কমান্ডারের মন্তব্য। নয়াদিল্লি কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক, দাবি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের। ভারতে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি গণতন্ত্রের এক প্রকার সন্ত্রাসী এবং বর্তমানে ভারতের রাজনীতিতে জিন্নার অন্য রূপ বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।